লিখিত প্রশ্ন হলে ভালো হয়, অত লেখার সময় নেই মনে হয়, দাঁড়ায় প্রশ্ন করতে পারবেন।
এই বিষয়ে আপনার সাথে সম্পর্ক অথবা আপনার যে চাকরির পরিবার আছে, আমরা কিভাবে সম্পর্ক করে এই পদাপদি অধিক করতে পারি, এগুলো থেকে ভাবতে পারি, এই ব্যাপারে আপনি একটু
আমার সাথে কেউ সম্পর্ক রাখতে চাইলে ওনার তরিকা হল সাদা কাগজে এক সাইডে লিখতে হয় আমি অমুক এই কাজে আসছি, এটা কিছু করে তো সে এই কাজ করি, তো আমি আমার আত্মশুদ্ধি করাকে জরুরি মনে করি, এর জন্য আপনার সাথে সম্পর্ক রাখতে আগ্রহী, আশা করি অনুমতি দিবেন। এইভাবে একটা কাগজ ভাঁজ করতে হয়, লম্বা লম্বা ভাঁজ করে এক সাইড দিয়ে কথাগুলো লিখবে, নিজের নাম ঠিকানা পরিচয়, এবং সে আত্মশুদ্ধিকে ফরজ মনে করে, সেই ফরজ দায়িত্ব পালন করার জন্য আমার সাথে সম্পর্ক রাখতে চায়, এটা লিখে আমাদের অফিসে জমা রাখলে ওরা আমাকে পৌঁছায় দেয়, আমি এবার উত্তর লিখে দিলে তারা নিয়ে যায়। এই যে সে লিখলো আমি উত্তর লিখলাম, এতে সে আমার কাছে বায়াত হয়ে গেল, বায়াত হয়ে গেলে এখন তার কি কি সমস্যা আছে এরপরে সে একটা একটা করে জানাবে, একটা একটা করে আমাকে বা আমার কোন খলিফার সাথে সম্পর্ক করতে হলে তাকে একটা একটা করে জানাবে, এবং উনি যে সমাধান দেয় ওই সমাধানটা মানতে হবে। ওটা দূর হয়ে গেল, একটা দূর হয়ে গেলে দ্বিতীয়টা জানাবে, ওটাও সমাধান দেওয়া হবে, ওটা ঠিক হয়ে গেলে তিন নম্বরটা জানাবে। এই হল নিয়ম, এই হল আত্মশুদ্ধি করার নিয়ম, আগে সম্পর্ক করতে হয়, কারণ জাহেরি ডাক্তারের কাছে গেলে আগে রুগী হইতে হয় না, রুগী হইতে হয় না, আমি আপনার থেকে চিকিৎসা নিতে চাই, দরকার হলে ফিজ দিতে হয়, যদি আপনি রুগী না হন আপনার যত সমস্যা উনি দেখুক আপনাকে চিকিৎসা দিবে। আপনি কথার কথা কোন কারণে তার সাথে এক টেবিলে খানা খাইতেছেন, আপনার চেহারা থেকে বুঝতেছে আপনার এই সমস্যা আছে, আপনার হার্টেও সমস্যা আছে, আপনার কিডনিতেও সমস্যা আছে, আপনার লাংসেও সমস্যা আছে, উনি কিন্তু বুঝতে পারতেছে, আপনাকে কিছুই বলবে না, আপনাকে রুগী হন তখন বলবে, ওটা তো শারীরিক চিকিৎসা, এখানে হলো আধ্যাত্মিক চিকিৎসা, এখানে আগে ইসলাহী সম্পর্ক করতে হবে, ইসলাহী সম্পর্ক করতে হবে, তারপরে একটা একটা করে রোগ জানাইতে হবে, চিকিৎসা নিতে হবে। উনি যে প্রশ্ন করলেন ওনার প্রশ্নের এই হল উত্তর। এক ভাই লিখিত প্রশ্ন করছেন, নিচের ঠোঁটের নিচে যে পশম আছে এটা কি দাড়ির অংশ না অংশ না, এটাকে কেউ নিম দাড়ি বলে, কেউ বাচ্চা দাড়ি বলে, এটা নিচের ঠোঁটের নিচে এটাকে নিম দাড়ি বলে অথবা কি বলে বাচ্চা দাড়ি বলে, তো এটা কোরআন হাদিসের দৃষ্টিতে দাড়ির অন্তর্ভুক্ত, দাড়ির অন্তর্ভুক্ত, আপনি একদম সাফ করে ফেলবেন জায়েজ নেই, এতটুক সুযোগ আছে কোন একটা টেড়া বেঁকা হয়ে ঠোঁটের মধ্যে ঢুকে গেছে, বুঝলেন নাই, এটাকে ছেটে দিলেন, তাহলে সামগ্রিক ভাবে কি করতে হবে, এটা রাখতে হবে, এটা দাড়ির অংশ, পাঁচক্ত নামাজে কোন সুরা দ্বারা নামাজ পড়া সুন্নত? এতো ফজরে আর জোহরে ২৬ পারায় যে সুরা হুজরাত আছে, ওখান থেকে নিয়ে আম পারায় যে বুরুজ আছে, এর মধ্যে তো পড়তে হয় ফজরে আর জোহরে। আসরে আর ইশাতে সুরা বুরুজের পরে হল তারিক, আসমায় তারিক, এখান থেকে নিয়ে সুরায় বাইয়েনা, সুরায় বাইয়েনা, এটা হল মধ্যম কেরাত। আগেটা ছিল লম্বা কেরাত, এটা কি মধ্যম কেরাত, এখানে পড়তে হয়। আর শুধু মাগরিবে সুরায় জিলজাল থেকে নাস পর্যন্ত, জিলজাল মানে কি, ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, এখান থেকে নাস এই পর্যন্ত, এর মধ্যে তো পড়তে হয়। যদি মাঝে মধ্যে অন্য খান্ত পড়ে পরিমাণ এতটুকু রাখতে হয়, কোন সময় কোনো মাঝখান দিয়ে পড়লো পড়তে পারে, কিন্তু এই সুরাগুলো যে পরিমাণ কত কত, চার লাইন কি পাঁচ লাইন, অতটুকু পড়তে হবে, পরিমাণটা কি রাখতে হবে, কোন সময় এদিক দিয়ে ওদিক দিয়ে পড়লে পরিমাণটা ঠিক রাখতে হবে। ঈদের নামাজে খুতবার মধ্যে তাকবীরে তাশরিক কেন পড়বে না? ঈদের খুতবার মধ্যে খতিব বারবার পড়ে কি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, পড়েন এটা। এবং খতিবের সাথে সাথে ঈদের যত মুসাল্লি আছে তারাও পড়ে, তারাও পড়ে, কিন্তু আসলে এইটা ঈদের খুতবার মাঝে মাঝে খতিবের জন্য পড়ার অনুমতি নেই, আর মুসাল্লি তো নেই, মুসাল্লি তো খুতবার মধ্যে কিছুই পড়তে পারবে না, খতিবের জন্য অনুমতি নেই। শুরুতে তাকবীর আছে, আমার লেখা আমাল সুন্নাহ কিতাবের শেষ পৃষ্ঠা দেখেন, আমাল সুন্নাহটা কিতাব আছে আমার, শেষ পৃষ্ঠায় বয়ানটা আছে, পয়লা খুতবার শুরুতে কয়বার তাকবীর, শেষ খুতবার শুরুতে কয়বার তাকবীর, তাকবীর আছে শুধু আল্লাহ আকবার। তো মাঝখানে যে তাকবীরে তাশরিক পড়ে বারবার, একটু কিছু পড়ে তাকবীরে তাশরিক, এটা আমার দেশে চালু হয়ে গেছে, এটা কোনো কিতাবে পাওয়া যায় না, আল্লাহ ভালো জানে এটা কোত্থেকে কিভাবে চালু হয়ে গেছে। ইমামের জন্য পড়ার অনুমতি নেই, আর মুসাল্লির জন্য পড়া তো একদম হারাম, মুসাল্লি খুতবার মধ্যে কিছুই পড়তে পারবে, এই হল মাসলা। কোন সাহাবী কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পান করেছেন, এমন কোন হাদিস আছে? এমন কোন হাদিস তো আমার সামনে পড়ে নাই, রক্ত পান করার হাদিস সামনে পড়ছে, রক্ত ফেলে দেওয়ার জন্য হুজুর দিচ্ছেন সিঙ্গার লাগাইছিলেন, উনি ওটা নিজের ভিতরে ফেলে দিচ্ছেন, কিন্তু নবীদের পেশাবকেও পান করছে এমন কোন হাদিস আমার সামনে নেই। তাছাড়া পেশাব পায়খানা তো পাক না, কেউ কেউ নবীদেরটাকে বলতে চায়, কিন্তু শক্তিশালী মত হিসেবে নবীজির পেশাব পায়খানাও না পাক। ছবি তোলা হালাল না হারাম? প্রথম তো বলতে হবে কি, প্রাণী ছবি না অন্য কিছু? প্রাণী ছাড়া ছবি হয় না, একটা ফুল বাগানের ছবি, একটা প্লেনের ছবি, হ্যাঁ একটা গাড়ির ছবি, কত কিছু ছবি হয়, এগুলো তো প্রাণ, প্রাণ নেই। প্রাণী যদি না হয় সেই ছবি শরীয়তে জায়েজ, ক্যালেন্ডারে একটা মাদ্রাসার ছবি দিছে, মাদ্রাসার ছবি, মাদ্রাসা কি জানবার, আসেন প্রাণী ছবি, প্রাণী। এখানে মশলা হল যদি শরীয়ত সম্মত কোন, এমনিতে প্রাণ ছবি নেওয়া হারাম, যে নিবে হাসরের ময়দানে তাকে বলা হবে তুমি এই প্রাণীর মধ্যে জান দাও, ছবি তুলছো জান দাও, যতক্ষণ জান না দিবা তোমার আজাব চলবে। নর্মাল মশলা হল প্রাণী ছবি তোলা হারাম, তবে আল্লাহ বান্দার ব্যাপারে বড় রহমওয়ালা, তিনি বান্দাকে কোন বিপদে ফেলতে চান না, বান্দাকে তার কাজ আটকাই দিতে চান না। যদিও প্রাণীর ছবি তোলা না যায়, কিন্তু বান্দা যখন অপারগ হয়ে যায় তখন আল্লাহ তার জন্য ওই নিষেধটা উঠাই নেন। ওটা নিষেধ থাকে ওই ব্যক্তির জন্য কি করে উঠাই নেন। যেমন আপনার হজে যাবেন, কেউ পাসপোর্ট করতে ভিসা করতে ছবি লাগবে না, সেটা তো অপারগতা, ছবি ছাড়া পাসপোর্ট হবে? জাতীয় পরিচয় পত্র করতে হবে, সরকার বাধ্য করতেছে, ছাড়া কোনো কিছু করা যাবে না, জমি কেনাও যাবে না বেচাও যাবে না, আমাকে আইডি কার্ড করতে হবে, আইডি কার্ড কি ছবি ছাড়া হয়? এইসব জায়গায় বান্দার অপারগতা আছে। এইখানে ছবি তুললে আল্লাহ তাকে কোনো গুনাহ লিখবেন না। এইগুলো আপনারা নিজেরা সিদ্ধান্ত করবেন না, যেখানে আমার অপারগতা আছে, এটা উলামায়ে কেরাম থেকে জেনে নেবেন। আপনার বিয়ে হইতেছে, বিয়ে শুরুতে শেষ পর্যন্ত ভিডিও করে, স্মৃতি ধরে রাখতে হবে। আরে বিয়েই যদি না থাকে কি করবেন স্মৃতি দিন? তা আপনি নাকি অডিও ভিডিও করলেন, ভিডিও করলেন, আল্লাহ নারাজ হয় নাই, আল্লাহ অসন্তুষ্ট হয় নাই? যে বিয়েতে আল্লাহ অসন্তুষ্ট হয়েছে এই বিয়ে টিকবে বলে আশা করা যায়? এখানে কোন অপারগতা নেই, আমাদের মনের শয়তানি, মনের শয়তানি।
আমার নাকি রক্ত তো উজু করার পরে অনেক সময় নাকে হাসিলের রক্ত আছে, এক্ষেত্রে কি করবো? আর ফজরের সময়
নাকের ভিতরে যতক্ষণ থাকবে তৎক্ষণ কোন সমস্যা নেই,
দেখা
হাত দিতে যান কেন? না না না, হাত দিবেন যখন গড়ায় নাকের বাইরে আসবে তখন ধরা হবে আপনার উজু ভেঙে গেছে, আপনি হাত দিয়ে চেক করতে দেবেন না। না হাত দেওয়ার দরকার নেই, কিন্তু উজু ভাঙলে যখন নাকের বাইরে গড়ায় আসবে তখন তখন ওই অবস্থায় নামাজ পড়ে দিতে হবে, তখন সে মাজুর হয়ে গেছে, মাজুরের মশলা নেই, রক্ত বেরোবে সে নামাজ পড়বে। অনেক মহিলা আছে না মাসিক বন্ধ হয় না, মাসকে মাস চলে, সেকে নামাজ বন্ধ করে দিবে? আগে যে কদিন মিন্স হতো ওই কদিন মিন্স হবে, সব মাসে তার 10 তারিখ থেকে 15 তারিখ মিন্স হয়, ওটা মিন্স হবে, বাকি যদিও রক্ত আসতেছে সে নামাজ পড়বে। একে বলে মাজুর। ফরজ গোসলের কাপড় ধৌত করার নিয়ম কি? কাপড় তো গোসলের আগেই প্রথম তো মিলনের সময় কাপড় সাবধানে রাখা, কাপড়ে কোনো নাপাক লাগতে না পারে, কাপড়ে কোনো নাপাক লাগতে না পারে। তারপরে মিলনের শেষে কোনো টিস্যু পেপার দিয়ে যদি মুছে নেওয়া হয় তাহলে আর কাপড়ে উঠে গেলেও কাপড়ে লাগবে না। এই সব কিছুর পরও যদি কাপড়ে লাগে, গোসল শুরু করার আগে ওই জায়গাটা 3 বার ধুয়ে নিতে হবে, ওই জায়গাটা 3 বার শরীরে বা কাপড়ে লাগলে ধুয়ে নিতে হবে, তারপরে গোসল করবেন। প্রথম চেষ্টা করবেন কাপড়ে যেন না লাগে। গান বাজনা নাটক সিনেমা থেকে কিভাবে বিরত থাকা যাবে, এটার পদ্ধতি হলো আপনার একজন শায়েখ থাকতে হবে, শায়েখ যাকে বলা হয় পীর। এটা হলো অন্তরের রোগ, অন্তর রোগের চিকিৎসা এরকম খোলামেলা দিলে ফায়দা হবে না, এইভাবে দিলে কি হবে না, ফায়দা হবে না। একজনকে শায়েখ বানাইতে হবে, ওনাকে বলতে হবে আমার এই গান শোনার অভ্যাস আছে, সিনেমা দেখার অভ্যাস আছে, আমি এর থেকে কিভাবে বাঁচতে পারি। উনি আপনার শায়েখ যিনি হবেন, তিনি আপনাকে বলবেন, ওটা আপনাকে ফলো করতে হবে। এই গণচিকিৎসায় এটা কাজ হবে, পার্টিকুলার লাগবে। ফরজ নামাজের পরে আমরা সম্মিলিত মোনাজাত করি, মক্কা মদিনাতে করা হয় না। তো মক্কা মদিনাতে হলো হাম্বলি মাজাব, আমরা কোন মাজাব, হানাবি মাজাব, ওদের সাথে আপনি মিলাইতে গেছেন কেন? তারা ইকামত দেয়, ইকামতের শব্দগুলো একবার একবার বলে, আমরা বলি দুইবার, এবং তারা জানা জানা মাঝে একদিক সালাম ফেরায়, আমরা ফেরাই দুই দিক। ওদের সাথে মিলাইতে গেলে তো মিলবে না। ফরজ নামাজে পরে মোনাজাত আছে কিনা, আমার লেখা একটা কিতাব পড়েন, সেখানে আমি অনেকগুলো হাদিস দিয়ে প্রমাণ করছি ফরজ নামাজে পরে সম্মিলিত মোনাজাত আছে। এটা মুস্তাহাব পর্যায়ে, কি পর্যায়ে, কেউ করলে করতে পারে, না করলে নাও করতে পারে। ওই কিতাবের নাম হল বাংলাতে এটা, ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতের শরীয়ত বিধান। আমার সব কিতাব পাওয়া যায় না, এখানে পাওয়া যায়, সব কিতাব মসজিদে রাখতে হবে, মসজিদের পাঠাগারে আমার সকল কিতাব থাকবে, আমার অন্তত 40টা কিতাব আছে বাংলায় থাকবে। আবার কেউ কিনতে চাইলে তার জন্য আলাদা কিছু রাখতে হবে বেচার জন্য, দিনের বহুত বড় খেদমত। কোন দোকানদার রাজি হলে ভালো, না মসজিদের ইমাম সাহেব মহাজ্জা সাহেব রাখবে। আমার এই কিতাব পড়ে দেখেন আমি কতগুলো হাদিস আনছি, মুস্তাহাব। কিন্তু মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি করলে মুস্তাহাবটা নাজায়েজ হয়ে যায়। মুস্তাহাব নিয়ে কোন মহল্লা যদি বাড়াবাড়ি করা হয়, একজন মোনাজাত না করে চলে গেছে, সবাই যাই তার সাথে ঝগড়া লাগে, যাই ভাই মোনাজাত দিলেন না কেন, কেউ হাতা কাছাইতেছে, কেউ খুশি লয়ে যেতেছে, এরকম বাড়াবাড়ি যদি হয় তাহলে সেখানে না করা চাই। মুস্তাহাব তো মুস্তাহাব রাখতে হবে, যার সুযোগ আছে করবেন, যার সুযোগ নেই করবে না, এটা নিয়ে কারোর সাথে ঝগড়া করা যাবে না।
আমার এক ভাই আমাকে একদিন বুঝাইলেন, দেখাইতে পারবেন আদি যে কোরআনে গাড়ি থাকার শুনলাম,
তার বয়ানে আসছে না, যাদের দাড়ি বড় হয় অনেকের দাড়ি বেশি একটা বড় হয় না, অনেকের দাড়ি বেশি একটা বড় হয়, যাদের বড় হয় তারা সাইডের দুই দিক নিচের দিক এই তিন দিক দিয়ে নিজের হাতের এক মুষ্টি চার আঙ্গুল, এই চার আঙ্গুলের বেশিটা ছাড়তে পারবে, কিন্তু চার আঙ্গুলের থেকে কমাইতে পারবে না। দাড়ি রাখা ওয়াজিব, এবং যাদের দাড়ি বড় হয় তাদের জন্য নিজের চায়ের আঙ্গুল, নাপিতের না, নাপিতের চায়ের আঙ্গুল না, তার চায়ের আঙ্গুল। দাড়ি রাখা ওয়াজিব, চায়ের আঙ্গুল পরিমাণ রাখা ওয়াজিব, এটা দুটো ওয়াজিব আছে। দাড়ি কাটা হারাম এবং চায়ের আঙুল থেকে কাটে ছোট করা আর একটা হারাম, দাড়ি একদম মুন্ডানো হারাম, সর্বক্ষণ গুনাহ লেখা হয়। আবার যার দাড়ি বড় হয় কিন্তু চায়ের আঙুল থেকে ছোট করে ওটাও হারাম। এল ইসলাম, যার দলিল দরকার দাড়ির ব্যাপারে আমার একটা পার্চা আছে, লিফলেট আছে শুধু দাড়ির ব্যাপারে, ওখানে দলিল লেখা আছে, ওখানে কোরআন আয়াত দেওয়া আছে, হাদিসের রেফারেন্স দেওয়া আছে। ওই যে দাড়ির পর্চা আপনি লাগলে এটা সংগ্রহ করেন ইমাম সাহেবের মাধ্যমে, ওই পর্চাটা কিতাবুস সুন্নাহর মধ্যে মানে ঢুকে গেছে, কিতাবুস সুন্নাহ না আমালুস সুন্নাহ। সিভি, সিভির জন্য ছবি তোলা যাবে কিনা, সিভি কি ওখানে যদি কোম্পানি চায় যে ছবি লাগবে, দুই কপি ছবি লাগবে, তা নাহলে আপনাকে চাকরি দেওয়া হবে না। আপনি আপনি বাধ্য হয়ে গেলেন যে কোম্পানি বৈধ কোম্পানিতে আপনি দরখাস্ত করতেছেন, সেই কোম্পানি শর্তই দিছে যে আপনার জীবন বৃত্তান্ত সাথে কি দিবেন, ছবি দিবেন, সার্টিফিকেট দিবেন, আপনি বাধ্য হয়ে গেলেন। কিন্তু আশা করে মসজিদে ইমামতি করতে আসলে কমিটির ছবি চাবে না, আপনার চাবে ছবি দিয়ে ইমাম হয়েছে কেউ? মুখ হল সৌন্দর্যের সমষ্টি, চেহারা হল সৌন্দর্যের সমষ্টি। এইটাই যদি খোলা রাখা হলো বাইরে, নামাজে তো চেহারা সতর না, নামাজে চেহারা সতর না, চেহারা হাতের কবজি পায়ের পাতা নামাজে সতর না, কিন্তু নামাজের বাইরে পুরা বডি সতর, চেহারাও সতর, হাতও সতর, পাও সতর। আর চেহারা হল সৌন্দর্যের সমষ্টি, এইটা যদি সবাইকে দেখাই দিলাম তাহলে আর বোরকা পরে লাভটা কি হল? বোরকার অর্থ হল যে তোমাকে বেশি কষ্ট দিব না, পুরা বডি তোমার দেখা লাগবে না, শুধু চেহারাটা দেখে নিলে হবে। চেহারা কোন নজর করা সহজ করে দিল, পুরা বডি ঢেকে রাখছে, চেহারাটা খোলা হবে না। চেহারা ঢেকে রাখা ফরজ, যে মহিলা চেহারা খোলা রাখবে তার সাথে অসংখ্য পুরুষ চোখের দ্বারা জেনা করবে। বাস্তব জেনা যেরকম হয় না, চোখের জেনা আছে, হাতের জেনা আছে, হাত দিয়ে বেগানা নারীকে ধরা হাতের জেনা, পাও দিয়ে তার দিকে হেঁটে দেওয়া পায়ের জেনা। তো কোন মহিলা চেহারা খোলা রাখলে একদিনে অন্তত 50 জন পুরুষ তার সাথে কি করবে, চোখ দিয়ে জেনা করবে। ওই মহিলাকে নবীজি ব্যভিচারিণী বলেছেন, যে তার চেহারার সাথে অন্যকে চোখের দ্বারা জেনা করার সুযোগ দিছে তাকে কি বলেছেন, ব্যভিচারিণী। এবং হাদিসে আছে যে বদনজরটা হক, বদনজর লাগে, এত লোকের নজর পড়তেছে এর মধ্যে তারা বদনজর লাগতে পারে, পারে না, লাগলে ওই মহিলার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, মহিলার মধ্যে এমন বড় বড় ফোড়া উঠবে, ওই সৌন্দর্য শেষ। আমার কথা বুঝতেছেন? তো কোন মহিলা, সম্মানী মহিলা, তার জন্য কি এটা ঠিক হবে যে তার সাথে পথে ঘাটে লোকেরা চোখের দ্বারা জেনা করুক, তার জন্য সুযোগ দেওয়া ঠিক হবে? ঠিক হবে। খুব ভালো করে আমাদের মেয়েদেরকে বুঝাই দিন, এবং তাদেরকে পর্দা করতে বলা হয়েছে তাদেরকে হেয় করার জন্য না, মণি মুক্তা হেরা এগুলো গোপন রাখা হয় কেন, অতি মূল্যবান হওয়ার কারণে। তো মাতৃজাতি অতি মূল্যবান, অতি মূল্যবান। একজন মহিলা অলি 70 জন পুরুষ অলি থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়, বাপের থেকে মায়ের হক 3 গুণ বেশি, তো তারা অতিশয় মূল্যবান হওয়ার কারণে তাদেরকে পর্দা করতে বলা হয়েছে এবং তার সৌন্দর্য তার স্বামীর জন্য সীমিত, যা বাজারঘাটে ব্যাপক করা যাবে না, সব মানুষের জন্য অক্ষ করা যাবে না। তোরা দেখো, তোরা দেখো আল্লাহ আমাদের কি রূপ দিছে, কি রূপ দিছে দেখো। সেদিন কোথায় একটা ই দেখলাম, কি তেলের অ্যাডভার্টাইজ না কৃষির অ্যাডভার্টাইজ আমার ভালো করে মনে নেই, তো ওর নিচে লিখছে এই তেলটা যদি আপনি মাখেন মহিলার আর কি, তো সবসময় আপনি সবার নজরে নজরে থাকবেন, সবার এটা যে চোখের দিনা তার জন্য খারাপ, ওইটা কোম্পানিও বুঝতেছে না, আর যে মহিলাটা মাখতেছে সেও বুঝতেছে না, সেও বুঝতেছে নজরে নজরে থাকা বহু ফজিলত, এত জিনা তো ফজিলত হলো কেমনে? আপনি সাইনবোর্ড দেখেন না, এটা মাখলে আপনি সবার নজরে নজরে থাকবেন, সবাই আপনার দিক তাকাবে, তাকানোর দাওয়াত দিল, কিসের দাওয়াত? জেনার দাওয়াত। প্রশ্নটা এরকম যে ডাক্তারদেরকে ওষুধ কোম্পানি অনেক হাদিয়া দেয় এরকম, এটা মূলত ঘুষ দেয়, ঘুষ, এটা ঘুষ। এই ঘুষের অর্থ হলো ঘুষ খান আমাদের থেকে, আর আমাদের ওষুধ যতই নিম্নমানের কোম্পানি হোক না কেন আপনি এটাই লিখতে থাকেন। আজকাল তো ওষুধ কোম্পানিরা ডাক্তারদেরকে গাড়ি দিচ্ছে, ফ্ল্যাট কিনে দিচ্ছে শুধু তাদের ওষুধ লেখার জন্য, এগুলো একদম ঘুষ, একদম ঘুষ, জায়েজ নেই। ডাক্তারদের আর একটা জিনিস আছে, ওটাও না জায়েজ, কোথাও যদি ই করতে পাঠায় ডায়াগনস্টিক পরীক্ষা করতে পাঠায় না, তো ওই ডায়াগনস্টিক কোম্পানি তার একটা পার্সেন্টেজ ডাক্তারকে দেয় কিনা, ওই টাকাটাও ডাক্তারদের জন্য না জায়েজ। সে তো তোমাকে ভিজিট দিচ্ছে, সে পরীক্ষা করাবে, তুমি রোগ ধরতে পারো নাই বলে তো পরীক্ষা করতে পাঠাইছ, ওটা তো তুমি আমার টাকা খাইতেছো কেন? কয়দিন দেখাইবা? এক বকরি কয়বার জবাই করবা? এক বকরি কয়বার জবাই করবা? এই জন্য আল্লাহওয়ালা ডাক্তাররা ওই ডায়াগনস্টিক সেন্টারের ওই ইটা তারা নেয় না, না জায়েজ মনে করে। আপনার কি প্রশ্ন?
আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হল, আমরা তো সাধারণত বিয়েতে অনুষ্ঠান করি নর্মালি, বা জন্মদিনের পার্টি টাটি করি আর কি, যাদের বুঝ কম বেশি দায়িত্ব, ওইখানে আমরা একটা গিফট উঠে যাচ্ছি, টাকা হোক বা গিফট হোক আর কি, ওইগুলোর ব্যাপারে যদি ক্লিয়ার
করতে জিজ্ঞেস করতেছে, বিয়ের সময় মেয়ের বাড়িতে কোন অনুষ্ঠান নেই, আমাদের তো মেয়ের বাড়িতে অনুষ্ঠান হয়, মেয়ের বাপেও সেন্টার ভাড়া করে, শরীয়তে এর কোন অস্তিত্ব নেই। ছেলের বাড়িতে অনুষ্ঠান হইতে পারে, ওটাকে বলা হয় অলিমা, ওটাকে কি বলা হয়? অলিমা। ওটা সে তার তৌফিক অনুযায়ী খাওয়াবে, গরু খাওয়াইতে পারে, খাসি খাওয়াইতে পারে, মুরগি খাওয়াইতে পারে, কিন্তু ওই খানা খাওয়ায় কোন গিফট নিতে পারবে না। ছেলে পক্ষ অলিমা খাওয়ায় কোন গিফট নেওয়া, এটা খ্রিস্টানদের তরিকা, খ্রিস্টানরা তার বন্ধু বান্ধবকে দাওয়াত খাওয়ায়, কিন্তু আমরা বিল পাঠাই দেয় যে অমুক দিন আপনার দাওয়াত খাওয়াইছিলাম, ওখানে আপনার বিল আসছে 1000 টাকা। কাদের তরিকা? খ্রিস্টানদের তরিকা। ওইটা আমাদের মধ্যে চলে আসছে, আমরা অলিমার দাওয়াত খাওয়ায় ছোট্ট একটা স্টেজ বানাই, স্টেজ বানাই, খাতা খুলে লোকজন বসাই দেই, হ্যাঁ, অলিমা খাইতেছে, কে কত বিল দিল, আমি যে তার ছেলের বিয়েতে দিছিলাম তার থেকে কম হলো না বেশি হলো, ক্যালকুলেশন করা হয়। সব খ্রিস্টানদের তরিকা। এই জন্য আগের থেকে ঘোষণা করে দিবেন, বা স্বাভাবিক কার্ড বানাইলে কার্ডে লিখে দিবেন যে অলিমার দিন কেউ কোনো গিফট আনবেন না, কোনো গিফট গ্রহণ করা হবে না। তো অন্য কোন সময় যদি কেউ গোপনে দিতে চায় ওই সুযোগ থাকবে, কিন্তু দাওয়াত যেদিন খাওয়ানো হবে ওই দিন যদি গিফট দেয় ও তো দাওয়াতের বিল দিয়ে গেল। দাওয়াতের বিল দিয়ে তো খ্রিস্টানদের তরিকা হয়ে গেল, মুসলমানের তরিকা থাকলো না। জি, এই ভাই প্রশ্ন করছে, এক ভাই 48 মাইল দূরে যাওয়ার নিয়ত করে বাড়ির থেকে বেরোয়েছে, মুসাফির গণ্য হবে কোন জায়গার থেকে? যদি সে গ্রামে থাকে তো তার নিজের গ্রাম যখন ছেড়ে দিবে মুসাফির হয়ে গেল। যদি সে কোনো শহরে থাকে তাহলে সরকার শহরের একটা সীমানা ঘোষণা করছে, যেরকম ঢাকার গাবতলি একটা সীমানা, সদরঘাট একটা সীমানা, যাত্রাবাড়ি একটা সীমানা, ওদিকে টঙ্গী ব্রিজ একটা সীমানা, সীমানা ঘোষণা করছে। শহরে থাকলে অনেক দূর যাওয়ার পরে মুসাফির হয়, কোন একদিক দিয়ে সীমানা পার হইতে হবে। শহরে থাকলে কোন একদিক দিয়ে সীমানা পার হইতে হবে, আর গ্রামে থাকলে গ্রাম পার হইলেই মুসাফির, পুরা পথে মুসাফির থাকবে। তারপর যেখানে গেল যাওয়ার পর যদি সেখানে সে একটা না 15 দিন থাকে তাহলে মুকিম, যদি 15 দিনের একদিনও কম থাকে তো ওখানে যায় মুসাফির। বুঝে আসছে? 5 মিনিট হয়েছে, টাইম শেষ হয়ে গেছে। এখন যাতে প্রশ্ন আছে তাহলে আমার কাছে যাই প্রশ্ন করবে।
আমার বাবা মারা গেল, আমার বাবা মারা গেল, আমি বাবার জন্য দোয়ার অনুষ্ঠানে আয়োজন করলাম। সেখানে আমার এক ভাই মশলা দিলে, মশলা দিলেন যে আপনি দোয়া অনুষ্ঠান করলে খাওয়াতে পারবেন না, আপনি কিছু দোয়া করবেন আর যদি খাওয়ান তাহলে বিনিময় হয়ে গেল। এই সম্পর্কে জানবেন,
ভালো কথা কইছে, দোয়া করলে বাস দোয়া করে দিক। আর যদি আপনি খাওয়ান দেন, গরিবদেরকে খাওয়ান দিতে হয়, তাহলে আমি ওদেরকে খাওয়াই দিলাম, এর যে সবটা হবে আমার বাপ মা ধুয়ে পৌঁছে দাও, তাহলে দোয়া চাওয়ার দরকার নেই, এমনি সব হবে। গরিবদের যদি আপনি খাওয়ান দেন, মাদ্রাসার লীলা বোর্ডিং এ খাওয়ান দেন, তাদের কাছে দোয়া চাওয়ার দরকার নেই, অটোমেটিক খাওয়ান দেওয়ার কারণে আপনি সব পাবেন। এই সবটা আপনি নিয়ত করেন কার জন্য? আপনার বাবা মার জন্য। না, এটা ঠিক না, কেউ মরে গেল এটা খুশির পর্ব না। খুশির পর্বতে সব আত্মীয় স্বজন ধনী সবাইকে দাওয়াত দেন, বিয়ে করছেন অলিমা খাওয়াবেন সবাইকে দাওয়াত দেন, আকিকা করবেন আকিকার গোশত দিবেন সবাইকে দেন। কিন্তু বাবা মরে গেছে এটা খুশির পর্ব না, এটা দুঃখের পর্ব। এটা ধুমধাম করে বিরিয়ানি পোলাও পাকায় ধনীদেরকে খাওয়াই দিলেন, এটা শরীয়তে এলাও না। এ শুধু গরিবদেরকে দিবেন বা কোন লীলা বডিকে দিবেন, দুঃখের পর্ব, এটা ধুমধামের খানা এখানে খাটে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।